কৃষ্ণ কথায় যাতে উদিত হয়, সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্ম বৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তির বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। তাৎপর্য, শিল প্রভুপাদের তাৎপর্য, শ্রীকৃষ্ণ বদ্ধজীবদের প্রতি এতই কৃপালু যে বিভিন্ন প্রাণী সমাজে তিনি স্বয়ং অবতরণ করে দৈনন্দিন কার্যকলাপে অংশগ্রহণ করেন। ভগবত সম্বন্ধীয় যে কোনো ঐতিহাসিক তথ্য, তা সে নতুনই হোক বা পুরানোই হোক, তা ভগবানের অপ্রাকৃত মহিমার বর্ণনা বলে গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ ব্যতীত পুরাণ, মহাভারত আদি সমস্ত বৈদিক শাস্ত্র কেবল কতগুলি ঐতিহাসিক তথ্য মাত্র, কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সেগুলি অপ্রাকৃত শাস্ত্রে পরিণত হয়েছে। এবং আমরা যখন তা শ্রবণ করি, তখন আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হই। শ্রীমৎ ভাগবত একটি পুরাণ, কিন্তু এই পুরাণের বৈশিষ্ট্য হচ্ছে যে তাতে ভগবানের কার্যকলাপ হচ্ছে মুখ্য বিষয়বস্তু, তা কেবল কতগুলি ঐতিহাসিক তথ্য নয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমৎ ভাগবতকে অমল পুরাণ বলে বর্ণনা করেছেন। ভাগবত পুরাণের কিছু অল্পজ্ঞ ভক্ত রয়েছে যারা ভাগবতের প্রাথমিক স্কন্ধগুলি শিক্ষা গ্রহণ না করেই সরাসরিভাবে দশম স্কন্ধে ভগবানের লীলা বর্ণনা আস্বাদন করতে চায়। ভ্রান্তভাবে তারা মনে করে যে অন্যান্য স্কন্ধগুলি শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক নয়, এবং তাই মূর্খের মতো তারা প্রথমেই দশম স্কন্ধ পাঠ করতে শুরু করে। এই সমস্ত পাঠকদের উদ্দেশ্যে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে শ্রীমৎ ভাগবতের অন্যান্য স্কন্ধগুলি দশম স্কন্ধের মতোই গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী নটি স্কন্ধের তাৎপর্য যথাযথভাবে হৃদয়ঙ্গম না করে দশম স্কন্ধে প্রবেশ করার চেষ্টা করা উচিত নয়। শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবাদী তার ভক্তরা একই স্তরে রয়েছেন, কিন্তু বিভিন্ন রসের ভক্তদের থেকে বিচ্ছিন্ন নন। শ্রীকৃষ্ণ বিভিন্ন রসের ভক্তদের থেকে বিচ্ছিন্ন নন এবং পাণ্ডবদের মতো তার শুদ্ধ ভক্তরাও শ্রীকৃষ্ণ বিহীন নন। ভক্ত এবং ভগবান পরস্পরের সঙ্গে যুক্ত এবং তাদের আলাদা করা যায় না, তাই তাদের সম্বন্ধীয় কথাও কৃষ্ণ কথা বা ভগবত সম্বন্ধীয় কথা। পরীক্ষিতোথ রাজর্ষের জন্ম কর্ম বিলাপনম সংস্থাং চ পাণ্ডুপুত্রাণাম বক্ষে কৃষ্ণ কথোদয়ম। সুত গোস্বামী সৌনাকাদি ঋষিদের বললেন, এখন মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাতে উদিত হয়, সেইভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম ও কর্ম বৃত্তান্ত এবং দেহত্যাগ বা মুক্তি বৃত্তান্ত এবং পাণ্ডবদের মহাপ্রস্থান বর্ণনা করব। শ্রীমৎ ভাগবত কে বলছেন এখানে? সুত গোস্বামী। শ্রীমৎ ভাগবতের মুখ্য বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী, আর সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমৎ ভাগবত সুত গোস্বামী শ্রবণ করেছিলেন যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে তা শোনাচ্ছিলেন। এবং এখন নৈমিষারণ্যে যে সমস্ত ঋষিরা সহস্র বর্ষ, হাজার বছর ধরে এক যজ্ঞ করার আয়োজন করেছিলেন বা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, তাদের কাছে সেই ভাগবত শোনাচ্ছে। এবং এখানে সুত গোস্বামী সেই নৈমিষারণ্যের সৌনকাদি ঋষিদের কি বলছেন, যে কৃষ্ণ কথার যাতে উদয় হয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা যাতে যথাযথভাবে হয় বা তার উদয় হয়, সেই জন্য আমি পরীক্ষিত মহারাজের জন্ম, কর্ম, মুক্তি এবং পাণ্ডবদের মহাপ্রস্থান সম্বন্ধে বর্ণনা। অর্থাৎ অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভগবানের কথা ভগবানের ভক্তের আচরণের মাধ্যমে সবচাইতে সুষ্ঠুভাবে আলোচনা হয়। কৃষ্ণ একলা নন, কৃষ্ণ কখনো একা থাকেন না, তিনি সবসময় তার ভক্তদের নিয়ে থাকেন এবং ভক্তদের সঙ্গেই শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপ, ভক্তদের নিয়েই শ্রীকৃষ্ণের সমস্ত ব্যবস্থাপনা এবং লীলা বিলাস। অতএব ভক্তদের কথা যখন আলোচনা হয় তখন স্বাভাবিকভাবে শ্রীকৃষ্ণের কথাই আলোচনা হয়। পক্ষান্তরে বলা যেতে পারে যে ভক্তদের বৃত্তান্তের মাধ্যমে শ্রীকৃষ্ণের কথা আরো সুষ্ঠুভাবে আলোচিত, আরো সুন্দরভাবে আলোচিত। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে গেলে কি আলোচনা হচ্ছে, পরীক্ষিত মহারাজের জন্ম সম্বন্ধে যখন আলোচনা করা হয় তখন প্রথমে আমরা কি দেখতে পাই, পরীক্ষিতের জন্মের সময় কি হয়েছিল, পরীক্ষিত মহারাজ যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন অশ্বত্থামা তাকে বিনাশ করার জন্য, তাকে মারবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। ভগবান তখন কি করলেন, তিনি স্বয়ং সেখানে উপস্থিত হয়ে তিনি ব্রহ্মাস্ত্র থেকে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছেন। তাহলে পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্ত যখন আলোচনা করা হচ্ছে তখন কি আমরা দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণের কথাই এসে যাচ্ছে। পক্ষান্তরে এইভাবে কৃষ্ণের কথা আরো বেশি ভাবে, আরো সুন্দর ভাবে, আরো ব্যাপক ভাবে আলোচনা হয়। এই যে পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্তের মাধ্যমে আমরা কি দেখতে পাই, ভগবানের ভক্ত বাৎসল্য, ভগবান কিভাবে তার ভক্তকে সর্বক্ষণ রক্ষা করেন সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই নয় কি? অতএব পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্ত, পরীক্ষিত মহারাজের কর্ম বৃত্তান্ত যখন আমরা দেখতে পাচ্ছি, আলোচনা করছি, তখন কি দেখতে পাই, হ্যাঁ, পরীক্ষিত মহারাজ শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে তিনি তার রাজ্য শাসন করছেন এবং সেই সময় কলির প্রবেশ হয়। কলিযুগ শুরু হয় শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করেন এই ধরাধাম থেকে, এবং তখন পাণ্ডবেরা মহাপ্রস্থানে চলে গেলেন পরীক্ষিত মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করল। তখন কলির যদিও প্রবেশ হয়েছিল কিন্তু কলি তার প্রভাব বিস্তার করতে পারে, কেন, পরীক্ষিত মহারাজ এমনই একজন পরাক্রমশালী রাজা ছিলেন যে তার রাজত্বকালে কলি প্রভাব বিস্তার করতে পারে, চেষ্টা করছিল। এবং একসময় পরীক্ষিত মহারাজ যখন দেখলেন যে কলি গাভী রূপী পৃথিবীকে আর ধর্মরূপী বৃষকে নির্যাতন করছে, তখন পরীক্ষিত মহারাজ কলিকে সংহার করতে উদ্যত হলেন। এবং তারপর আমরা দেখতে পাই পরীক্ষিত ধর্মের সঙ্গে পৃথিবীর আলোচনা হচ্ছে, পরীক্ষিত মহারাজ কলিকে নির্বাসন দিচ্ছেন, কলি তার কাছে কয়েক প্রাণ ভিক্ষা করলেন প্রথমে, তারপরে তাকে একটা তার থাকার জন্য একটা জায়গা চাইল। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজের এই যে কর্ম সেটা কি, পরীক্ষিত মহারাজের কর্ম হচ্ছে, কর্ম বৃত্তান্ত কিরকম, যে কৃষ্ণের মহিমা প্রচার করা এবং কৃষ্ণ বহির্মুখ যা বা কৃষ্ণের কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক যা সেগুলি দূর করা। তাহলে এখানে আবার সেই কর্ম বৃত্তান্ত কৃষ্ণ কথাই এসে যাচ্ছে। তারপরে পরীক্ষিত মহারাজ অভিশাপ পেলেন ব্রাহ্মণ বালক সিংহীর কাছে, অভিশপ্ত হলেন ব্রাহ্মণ বালক সিংহী তাকে অভিশাপ দিল। তখন আমরা দেখতে পাই কি, পরীক্ষিত মহারাজ কিভাবে তার মৃত্যুবরণ করলেন, তিনি নিজেকে ব্রহ্মশাপ থেকে রক্ষা করার কোনো চেষ্টা করলেন না, সোজা তার সবকিছু পরিত্যাগ করে তার রাজ সিংহাসন, তার রাজ ঐশ্বর্য সবকিছু তিনি পরিত্যাগ করে তিনি গঙ্গার পাড়ে গিয়ে প্রায়োপবেশনে বসলেন এবং মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলেন। তখন পরীক্ষিত মহারাজের কি কৃপা করে সুখদেব গোস্বামী সেখানে এসে উপস্থিত হয়ে শ্রীমৎ ভাগবত শোনালেন। এবং এই যে এইভাবে পরীক্ষিত মহারাজের যে মুক্তি বৃত্তান্ত বা মৃত্যুর যে বর্ণনা সেখানেও আমরা দেখতে পাচ্ছি ভগবানেরই কথারই আলোচনা। তারপরে পাণ্ডবদের মহাপ্রস্থান, পাণ্ডবেরা রাজ্য সিংহাসন ত্যাগ করে রাজ্য ত্যাগ করে তারা মহাপ্রস্থানে বেরোলেন। মহাপ্রস্থান মানে তারা হাঁটতে লাগলেন, সোজা হিমালয়ের দিকে হাঁটতে লাগলেন। কোন রকম আহারের জন্য চেষ্টা নেই, নিদ্রার কোন রকম চেষ্টা নেই, শোবার বা ঘুমোবার কোন রকম ইয়ে নেই। তারা হাঁটতে 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 দেহ ত্যাগ করলেন। এটি হচ্ছে মহাপ্রস্থান। জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু সখী বৃন্দ কি জয়। এই একেই বলা হয় মহাপ্রস্থান। মহাপ্রস্থান মানে বিদায়, মহা মানে মহৎ। তারা চিরকালের জন্য বিদায় নিলেন। কিরকম ভাবে? না দেহ ত্যাগ করার জন্য। তারা হাঁটতে হাঁটতে দেহ ত্যাগ করলেন। প্রথমে দ্রৌপদী, তারপরে সহদেব, তারপরে নকুল, তারপরে অর্জুন, তারপরে ভীম, এইভাবে একে একে তারা তার দেহ ত্যাগ করলেন। ভীম দেহ ত্যাগ করেছিলেন কোথায়? বদরিক আশ্রমে, বদ্রীনারায়ণ বদরিক আশ্রম হিমালয় পর্বতের অনেক উঁচুতে। তাহলে ভেবে দেখো, তিনি না খেয়ে না কোনো কিছু পান করে আহার করে বিশ্রাম না করে তিনি হাঁটছেন হাঁটছেন, হাঁটতে হাঁটতে কত তার শক্তি, যে তিনি হিমালয়ের পায়ে ওইভাবে হেঁটে যেতে অন্তত মানুষের কম করে 2 মাস সময় লাগবে দিল্লি থেকে হস্তিনাপুর থেকে। আর যুধিষ্ঠির মহারাজ তিনি দেহত্যাগও করলেন না, তাকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ যান এল। সে কথাতেই বলা হচ্ছে সুখদেব গোস্বামী, সুত গোস্বামী সমস্ত ঋষিদের বলছেন যে আমি এই ভক্তদের কাহিনী বর্ণনা করার মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন করব। কৃষ্ণ কথার উদয় যাতে হয় সেই উদ্দেশ্যে আমি পরীক্ষিত মহারাজের জন্ম কর্ম বিলাপনম বা মুক্তি এবং সংস্থান চ পাণ্ডুপুত্রানাম, পাণ্ডুপুত্র মানে পাণ্ডবদের, সংস্থান মানে মহাপ্রস্থানের কথা বর্ণনা করব। তো এইভাবে সুত গোস্বামী শ্রীমৎ ভাগবতের বর্ণনা করছেন এখানে। এর তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে সবকিছুই চিন্ময়ত্ব লাভ করে। যেমন যে সমস্ত শাস্ত্রে, যে সমস্ত গ্রন্থে শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, যেমন রামায়ণ, যেমন মহাভারত, শ্রীমৎ ভাগবত, হরিবংশ ইত্যাদি যে গ্রন্থাবলী, যেহেতু তাতে কৃষ্ণের কথা বর্ণনা হয়েছে তাই সেগুলি শাস্ত্রে পরিণত হয়েছে। তা না হলে সেগুলি কতগুলি ঐতিহাসিক তথ্য বলেই পরিগণিত হতো। যেমন মহাভারত কি? মহাভারত হচ্ছে ইতিহাস, ভারতের ইতিহাস, ভরত বংশের ইতিহাস। ভরত বংশ মানে যে কুরু বংশ, মহারাজ ভরত থেকে এই বংশের উদয় হয়। এটি এই ভরত ভরত, ভরত এই ভরত মহারাজ যিনি পরবর্তীকালে জড় ভরত হয়েছিলেন, ঋষভ দেবের পুত্র ভরত মহারাজের, ভরত মহারাজ নন, তিনি হচ্ছেন মহারাজ দুষ্যন্ত আর শকুন্তলার পুত্র, তার থেকে এই ভরত বংশের উদয়। যাতে কুরু এবং পাণ্ডবেরা জন্ম এই বংশে আবির্ভূত হয়েছে। এই বংশে আরেকটি নাম কুরু বংশ। পাণ্ডবের, পাণ্ডবেরাও কুরু বংশই, কিন্তু তাদের ওই ইয়ে করার জন্য, পার্থক্য নিরূপণ করার জন্য পাণ্ডুর পুত্রদের পাণ্ডব আর ধৃতরাষ্ট্রের পুত্রদের কৌরব বলে সম্বোধন করা। তাহলে মহাভারতের চরম পরিণতি কি না, পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যে সংঘর্ষ, সংঘাত, এবং তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজয়, পাণ্ডবদের রাজ্য লাভ, এবং সেই সঙ্গে তারপরে পরীক্ষিত মহারাজকে সিংহাসনে অভিষিক্ত করে পাণ্ডবেরা চলে গেলেন মহাপ্রস্থানে, কৃষ্ণ এই ধরাধাম থেকে অপ্রকট হওয়ার ফলে। এখন এই যে বর্ণনা, এটা এক প্রকৃতপক্ষে ঐতিহাসিক বর্ণনা। ইতিহাস মানে কি? ইতিহাস হচ্ছে কোনো রাজবংশের যে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলীর সমাবেশ বা বর্ণনা, তাই না? ভারতবর্ষের ইতিহাস আমরা যে এখন পাই, অথবা পাশ্চাত্যের ইতিহাস, ইউরোপের ইতিহাস, রোমান হিস্ট্রি, রোমের ইতিহাস, গ্রিক হিস্ট্রি, এগুলি কি? এগুলি সেই সময় কার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বৃত্তান্ত বা বর্ণনা। তেমনি মহাভারত হচ্ছে ইতিহাস। এই ভরত বংশে যে সমস্ত রাজারা এসেছিলেন তাদের সমস্ত বর্ণনা করে, বিশেষ করে আমরা দেখতে পাই শান্তনু, শান্তনুর গঙ্গার সঙ্গে বিবাহ, ভীষ্মদেবের জন্ম, আর এদিকে শান্তনুর সঙ্গে আবার পদ্মাবতী, ধীবর রাজকন্যার জন্ম। সেই পদ্মাবতীর গর্ভে শান্তনুর, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর এই তিন পুত্রের জন্ম হয়। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, আচ্ছা এদিকে সরি, শান্তনুর দুই পুত্র হচ্ছে বিচিত্র বীর্য আর চিত্রাঙ্গদ। ধীবর রাজকন্যা পদ্মবতীর গর্ভে শান্তনুর দুই পুত্র হয়, চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য। চিত্রাঙ্গদের মৃত্যু হয় গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করার সময়, আর বিচিত্র বীর্য সঙ্গে কাশী রাজকন্যা অম্বিকা আর অম্বালিকার বিবাহ হয়, এবং তারপরে অল্প বয়সে বিচিত্র বীর্যের মৃত্যু হয়। কোন রকম সন্তান উৎপাদন না করেই তার মৃত্যু হয়। তখন পদ্মাবতী ব্যাসদেবের, ব্যাসদেবকে আহ্বান করেন সেই দুই রাজকন্যার গর্ভে গর্ভ সঞ্চার করার জন্য। তার ফলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং এক দাসীর গর্ভে বিদুরের জন্ম। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, সেই জন্য পাণ্ডু রাজা হয়। কিন্তু পাণ্ডুও অভিশপ্ত হয় যে এক মুনির অভিশাপে পাণ্ডু অভিশপ্ত হয় যে যদি সে তার স্ত্রী, যে তিনি তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করেন তাহলে তার মৃত্যু হবে। তখন পাণ্ডুও রাজ্যভার পরিত্যাগ করে তিনি চলে যান বদরিক আশ্রমে। সেখানে তিনি বানর সাধুদের সঙ্গ লাভ করে কালাতিপাত করতে থাকেন। পাণ্ডুর দুই পত্নী কুন্তী এবং মাদ্রী, কিন্তু ঘটনাক্রমে একদিন মাদ্রীর সঙ্গে সঙ্গম করার ফলে পাণ্ডুর মৃত্যু হয়। আর তখন পাণ্ডুর পাঁচ পুত্রকে নিয়ে কুন্তী ফিরে আসেন হস্তিনাপুরে। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, সে রাজা হতে পারেনি। তার আশা ছিল যে সে রাজা হতে না পারলেও তার পুত্ররা রাজা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পুত্রদের জন্ম হওয়ার আগেই কুন্তীর গর্ভে যুধিষ্ঠির মহারাজের জন্ম হয়, এবং সেই সূত্রে যুধিষ্ঠির মহারাজই রাজ্যের উত্তরাধিকারী, কেন জ্যেষ্ঠ পুত্র রাজ্যের উত্তরাধিকারী হয়। সেই নিয়ে কুরু পাণ্ডবের মধ্যে অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে পাণ্ডুর পুত্রদের সংঘাত শুরু হয় শৈশব থেকেই। বিশেষ করে দুর্যোধন এবং তার ভাইদের ঈর্ষার ফলে। এইভাবে আমরা দেখতে পাই যে প্রকৃতপক্ষে মহাভারত হচ্ছে ইতিহাস, গল্প কথা নয়, এগুলো বাস্তব সত্য ঘটনা। সেই ঘটনাগুলি সমাবেশ, ঘটনাগুলি ধারাবাহিক বর্ণনা। কিন্তু প্রভুপাদ এখানে বলছেন যেহেতু মহাভারতে শ্রীকৃষ্ণের কথা বর্ণিত হয়েছে, তাই মহাভারত কোন ঐতিহাসিক গ্রন্থ নয়। মহাভারত কেবল ইতিহাস নয়, মহাভারত একটি শাস্ত্রে পরিণত হয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবানকে কেন্দ্র করে যা কিছু হয় তাই একটা তারই একটা আধ্যাত্মিক প্রভাব থাকে। এবং মহাভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মহাভারত যে কেবল কোন সাধারণ ঐতিহাসিক তথ্য নয়, তার কারণ হচ্ছে মহাভারতের চরমে এক বিশেষ উপদেশ আমরা লাভ করছি। সেই উপদেশটি কি? সেই উপদেশটি হচ্ছে শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী ভগবদ গীতা, যা শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে শুনিয়েছিলেন। অতএব এই সমস্ত গ্রন্থাবলী আমাদের যথার্থ শ্রদ্ধা সহকারে অধ্যয়ন করা উচিত। তাহলে আমাদের কি হবে, আমরা আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান লাভ করতে পারব এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে পারব। ভগবানের কথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ভগবানের কথা শ্রবণের ফলে কি হয়, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দন্তে সর্বসংশয়া। হৃদয়ের যে গ্রন্থি, হৃদয়ের এই জড়বন্ধনে, জড়জগতের বন্ধন গুলি আসছে কোথা থেকে? এই হৃদয়ের গ্রন্থি থেকে। আমাদের হৃদয়টা জড়জগতের বিষয়ের সঙ্গে অত্যন্ত নিবিড় ভাবে, অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে আবদ্ধ হয়ে রয়েছে। কেন? সেই গ্রন্থিটা কোথায়? হৃদয়ে। যে দেহ, গেহ, আত্মীয় স্বজন, ধন সম্পদ, এই সবকিছুর প্রতি যে আসক্তি, সেগুলি হৃদয়ের গ্রন্থি। গ্রন্থি মানে গ্রন্থি, গ্রন্থির বাংলা কি? হ্যাঁ, দড়ি দিয়ে যে, হ্যাঁ, গিট। তাহলে ওই, হ্যাঁ, ওই দড়ি দিয়ে হৃদয় গ্রন্থি, এটা কিরকম, কিসের দড়ি? এটা কি দড়ি দিয়ে বাঁধা, না আসক্তি রূপ দড়ি দিয়ে বাঁধা? বিষয়ের প্রতি যে আসক্তি সেটি হৃদয়ে রয়েছে। কিন্তু কৃষ্ণ কথা শ্রবণের ফলে কি হয়? বিদ্যাতে হৃদয় গ্রন্থি, সেই হৃদয়ের গ্রন্থিগুলি খুলে যায়। আর ছিদ্দন্তে সর্বসংশয়া, সমস্ত সংশয়গুলি ছেদন করা, কেটে ফেলা, এই দুটি হচ্ছে আমাদের বন্ধনের কারণ, বিষয়াসক্তি আর সংশয়। কিসের বিষয়ে সংশয়? ভগবানের ভগবত্তা সম্বন্ধে সংশয়, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক সম্বন্ধে সংশয়। তো এখন এই কৃষ্ণ কথা শ্রবণের ফলে কি হয়, যে হৃদয়ের গ্রন্থিগুলি শিথিল হয়ে যায়, খুলে যায়, এবং যে ভগবান সম্বন্ধে আমাদের যে সমস্ত সংশয় রয়েছে আমাদের চিন্ময় সত্তা সম্বন্ধে আমাদের যে সংশয় রয়েছে, চির জগৎ সম্বন্ধে যে আমাদের সংশয় রয়েছে, সেগুলি সমস্ত কেটে ফেলা হয় ছিঁড়ে তলোয়ারের মধ্যে, যেন সেগুলি কেটে ফেলা হয়। ছিদ্যন্তে সর্বসংশয়, ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি, এবং কর্মের বন্ধন ক্ষয় হয়ে যায়। দৃষ্টা এবাত্মনিঃসরে, এইভাবে ভগবানকে দর্শন করার ফল। সে কথাই বারবার এই সমস্ত আমাদের শাস্ত্রে বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যে শ্রবণের মাহাত্ম্য কিরকম। আমরা এখানে দেখতে পাচ্ছি নৈমিষারণ্যের নৈমিষারণ্যে সমস্ত ঋষিরা তারা নিষ্ঠা সহকারে সুত গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবত শ্রবণ করছেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষিত মহারাজ তার মৃত্যুর ঠিক পূর্বে তিনি শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রীমদ ভাগবত শ্রবণ করছেন, ভগবানের কথা শ্রবণ করছেন। এইভাবে ভগবানের কথার আলোচনার মাধ্যমে আমাদের প্রকৃত কল্যাণ সাধিত হয়। অতএব কি করা কর্তব্য, কি করা কর্তব্য আমাদের, কে কে বলতে, এই প্রশ্নের উত্তরটা কে কে দিতে চাও, হাত ধরে কি করা কর্তব্য, এই মোটে কয়েকজন কে কে বুঝতে পারলে, আমি যা আলোচনা করলাম যারা বুঝতে পেরেছো হাত তোলো, যারা বুঝতে পারোনি হাত তোলো, যারা বুঝতে পারোনি হাত তোলো। তুমি বুঝতে পারোনি, কি বুঝতে পারোনি, হ্যাঁ উঠে দাঁড়া, তুমি বলো কি কি বুঝতে পারোনি, তুমি বলো। এই যে পাঠটা ক্লাসটা শুনলে, শুনেছ কি, কি শুনলে, শুনে কিছু বুঝেছ, কিছু বোঝনি, কি নিয়ে আলোচনা হচ্ছে এখানে, কি নাম তোমার, হ্যাঁ কতদিন ভক্ত হয়েছে, তো দু বছর ধরে তুমি কি করলে, দু বছর ধরে তুমি কি করলে, ভাগবত পাঠ করতে বোঝার জন্য না বসে থাকো, বুঝলে লাভটা কি হবে, পারমার্থিক কল্যাণ, পারমার্থিক কল্যাণের ফলে আমরা এখানে কীর্তনে যোগদান কেন করেছি, আমি মঠে বসে কেন করেছি, কেন মঠে যোগদান করেছি, আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য না অন্য কোনো উদ্দেশ্য, আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য কারা কারা যোগদান করেছে, আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রথম প্রথম পর্যায়টি কি শ্রবণ, আর এই শ্রবণ যদি না হয় তাহলে কি হবে, কিন্তু বুঝতে হবে, তাহলে বুঝতে হবে এখানে শুধু শুধু কালো হয়, এখানে এসে কোনো লাভ হয়, সেই জন্যই কি আসা হয়েছে এখানে, সেই জন্যই কি শিল প্রভুপাদ এই সংস্থাটি তৈরি করে গেছেন, হ্যাঁ যাতে আমরা এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকতে পারি, এখানে হোটেল ধর্মশালা, এটা ভালো করে বিচার করো, এবং সে বিচার করে তোমরা আচরণ করো, এটা লজ্জার কথা, উঠে দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছি, আমি ক্লাসে বসেছিলাম কিছু আমি বুঝতে পারিনি, দু বছর ধরে ইসকনে জয়েন করেছি, এই জন্য কি প্রভুপাদ ইসকন তৈরি করেছিলেন, যারা ইসকনে যোগদান করেছো তারা নিষ্ঠা সহকারে ভক্তি মার্গে উন্নতি সাধনের জন্য এই পথে এসো। কারো কোনো প্রশ্ন আছে? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।